بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتق ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العلي العظيم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله قدم قدم پہ خدا کی مدد پہنچتی ہے قدم قدم پہ خدا کی مدد پہنچتی ہے درود سے میرے دل کو رسد پہنچتی ہے درود سے میرے دل کو رسد پہنچتی ہے اور درود کا دیا جاتا ہے جب ثواب مجھے بہشت تک میری دو گز لحد پہنچتی ہے پڑھوں صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ
شیخ طریقت امیر اہل سنت حضرت علامہ مولانا ابو بلال محمد الیاس عطار قادری رضوی ضیائی دامت برکاتہم العالیہ رفیع کلامیر বাংলা কাব্যানুবাদ পড়ার চেষ্টা করছি সকল ইসলামী ভাই সমবলের সাথে পড়ার চেষ্টা করুন
ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও আমায় মদিনা ইয়া হাবিবাল্লাহ ডেকে নাও আমায় মদিনা ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও মোদের মদিনা ইয়া হাবিবাল্লাহ ڈیکے نو مدر مدینہ ڈیکے نو آبار و آمائی ہے پریو نو دی مدینہ ڈیکے نو آبار و آمائی ہے پریو نو دی مدینہ হয়ে উসরু শিক্ষিত আসবো আবার তোমার দারে মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, মদিনার হে মুসাফির যাও যাও ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ, মদিনার হে মুসাফির যাও যাও ফি আমানিল্লাহ, কবু তো আমাদের হবে যাও প্রিয় মদিনা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, আবেগে পূর্ণ সালাম বলো কেঁদে কেঁদে মুর্গা জীগন, কেঁদে কেঁদে মুর্গা জীগন, কেঁদে কেঁদে মুর্গা জীগন, আবেগ পূর্ণ সালাম বলো কেঁদে কেঁদে মুর্গা জীগন, যখন দেখবে গিয়ে রোজায় আনোয়ার তুমি মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, হয়ো না নিরাশ ও হে আশিকিন, ডেকে যাও প্রিয় নবীকে, ডেকে যাও প্রিয় নবীকে, ডেকে যাও প্রিয় নবীকে, হয়ো না নিরাশ ও হে আশিক, ডেকে যাও প্রিয় নবীকে, ডেকে নিবেন তিনি একদিন তোমাদের কেউ মদিনা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ডেকে নাও এই গরিবদেরকে, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও এই গরিবদেরকে, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দুহাই হাসান হুসাইন আর ফাতিমা আলীর মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনা, ইয়া হাবিবাল্লাহ, دیکھے نمودر مدینہ یا رسول اللہ، دیکھے نمودر مدینہ یا حبیب اللہ، دیکھے نمودر مدینہ، مدینہ جنت الفردوس ہوتے ہو تو موشیرا، ہوتے ہو تو موشیرا، ہوتے ہو تو موشیرا، مدینہ جنت الفردوس ہوتے ہو تو موشیرا، روئے جے روضائے انور رسول پاکر مدینہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ، مدینہ اے جنو عطار جانو پران تھکے پریو، جانو پران تھکے پریو، جانو پران تھکے پریو، مدینہ اے جنو عطار جانو پران تھکے پریو، تھکن شیطان امر آقا امر پریو نبی مدینہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، دیکھے نو یا رسول اللہ، دیکھے نو یا حبیب اللہ، یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ یا رسول اللہ، دیکھے نو مدر مدینہ یا حبیب اللہ، دیکھے نو مدر مدینہ،
صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم، صلوا و سلام علیک یا رسول اللہ، الحمد للہ رب العالمین، والصلاة والسلام علی سید المرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الصلاة والسلام علیک یا رسول اللہ، وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، نويت سنة الاعتكاف. আমার প্রান্তীয় ইসলামী ভাইয়েরা, যখনই এই মসজিদ শরীফে আমাদের আসার সৌভাগ্য নসিব হয়, মনে করি আমরা ইতিকাফের নিয়ত করে নেব ইনশাআল্লাহ।
কেননা যতক্ষণ আমরা মসজিদে থাকব অন্যান্য ইবাদতের পাশাপাশি নফল ইতিকাফের সওয়াব আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। মাসালা মনে রাখবেন, মসজিদে খাওয়া দাওয়া ঘুমানো এগুলো জায়েজ নেই, এমনকি জমজম শরীফের পানি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারামান শরীফে নিয়ে যান। মসজিদে নববী শরীফ এবং মসজিদে হারাম শরীফের মধ্যে জমজম শরীফের যে ড্রামগুলো সেখানে রাখা রয়েছে সেটা মসজিদের ভিতরে, এগুলো জমজম শরীফের পানিও পান করা সেখানে জায়েজ হবে না যতক্ষণ না ইতিকাফের নিয়ত না হয়। তবে এটা যেন না হয় যে শুধু খানা পিনা ঘুমানোর জন্য যেন ইতিকাফ করা না হয়। ফতোয়া শামির মধ্যে রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করুন, অতঃপর যা ইচ্ছা তাই করুন, অর্থাৎ এবার চাইলে ঘুমাতেও পারবে, জমজম শরীরে পানিও পান করতে পারবে, বা তবরুক বিতরণ হলে সেগুলো খাওয়া যাবে, কোনো অনুষ্ঠান হলে সেখানে যা কিছু আপ্যায়ন হয় সেগুলো গ্রহণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে ইতিকাফের নিয়ত করার তৌফিক নসিব করুন। নবী করিম রব্বুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তার দরুদ শরীফ আমার নিকট পৌঁছে যায়, আর আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে, এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিখে দেয়া হয়। জিকির ও দরুদ হর গড়ি বীরদে জবা রহে, জিকির ও দরুদ হর গড়ি বীরদে জবা রহে, মেরে ফজুল গুই কে আদত নিকাল দো। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নবী করিম রব্বুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম, ভালো নিয়ত ছাড়া কোন উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না, নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যায়। দৃষ্টিকে নতরকে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব, হেলান দিয়ে বসার পরিবর্তে এলমে দিনের বসার একটা আদব হচ্ছে যে কোন সময় দেওয়ালের সাথে যেন হেলাম দেওয়া না হয়, কারণ এটা এলমে দিনের মজলিসে বসার আদম না, যারা দেয়ালের সাথে রয়েছে আমরা একটু সরে বসি। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দিনের সম্মানতে যতক্ষণ সম্ভব দুজনে হয়ে বসব, যদি অসুবিধা হয় যেভাবে সুবিধা হয় বসবো, আবার দুজনে হয়ে বসবো ইনশাআল্লাহ আজ্জাবাজ, প্রয়োজনের সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা প্রসারিত করে দিব, ধাক্কা ইত্যাদি লাগলে ধৈর্য ধারণ করবো, ধমকানো ঝগড়া করা বা বিশৃঙ্খলা করা থেকে বেঁচে থাকবো। তুব ইলাল্লাহ ওয়াসকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারী মনোদৃষ্টির জন্য উচ্চ স্বরে জবাব প্রদান করব। বয়ানের পর নিজেই আগে এসে সালাম ও মুসাফা এবং ইনফরাদি কোশিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমায় প্রতি সপ্তাহে আমাদের সংশোধনমূলক বিভিন্ন বিষয়ের উপর সুন্নত ভরা বয়ান হয়ে থাকে। আজও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা থেকে স্বাভাবিক ঘর থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে যে কোনো জায়গায় এই বিষয়টি নিয়ে খুবই মানুষ সমস্যার মধ্যে রয়েছে, ওই সমস্যা থেকে উত্তরণের ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও উলিয়া কালামের জীবনের মধ্যে কি রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনব, এবং সে অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনার প্রকাশিত কিতাব নেকিয়া বরবাদ হোনে সে বাঁচাই, এর 83 নং পৃষ্ঠায় একটি সুন্দর শিক্ষণীয় ঘটনা এভাবে রয়েছে, আমরা মনের কান দিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে এটা শুনি এবং উপদেশের মাদানী ফুল আমরা কুড়িয়ে নিই। এক ব্যক্তি শয়তানকে এভাবে দেখল, যে সে তার আঙ্গুলটা এরকম উপরে উঠিয়ে যাচ্ছিল, ওই লোকটি শয়তানকে জিজ্ঞেস করলো, তুমি তোমার আঙ্গুল উঠিয়ে কেন যাচ্ছ? শয়তান বলল, আমি আমার আঙ্গুল দ্বারা অনেক বড় বড় কাজ করে থাকি, লোকেরা যে পরস্পর ঝগড়া করে, ফিতনা ফিসাদ করে, তা আমার এই আঙ্গুলের খেলা। সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, সামনে যে শহর তা আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে দিবে এবং লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করবে। শয়তান একথা শুনে শয়তান সে ব্যক্তির সাথে শহরে প্রবেশ করল। একটি বাজারে মিষ্টির দোকানে গেল। মিষ্টান্ন বিক্রেতা চিনিগুলো এর শিরা বানানোর জন্য একটি বড় পাত্রের মধ্যে রাখলো। মিষ্টি বানায় যে শিরা, শিরাগুলো একটি পাত্রের মধ্যে গরম করছিল। শয়তান ওই শিরার ভিতরে তার আঙ্গুলটা চুবিয়ে শিরা বের করে নিল এবং দেয়ালের মধ্যে লাগাই দিল। এবার বলল, দেখে আবার কি হয়। কি দেখলো? যে শহর কিভাবে ধ্বংস হয় একটা মাত্র শিরার যে দেয়ালে লাগিয়ে দিয়েছে সেটা কিভাবে হয় লোকটিকে দেখাতে লাগলো। লোকটি দেখতে রইল। সুতরাং দেয়ালে যখন লাগালো তো স্বাভাবিকভাবে মাছি আসবে। একটি মাছি এসে গেল। মাছির আধিক্য দেখে, অনেকগুলো মাছি দেখে, স্বাভাবিকভাবে মাছিকে ধরার জন্য টিকটিকি টিকটিকি এসে গেল। ওই মিষ্টান্ন বিক্রেতার একটি বিড়াল ছিল। বিড়াল টিকটিকি দেখলে ধরার জন্য চেষ্টা করলো। সে বিড়ালটি টিকটিকিকে দেখে তারপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। দুজন সৈন্য সেই বাজার দিয়ে অতিক্রম করছিল, যাদের সাথে একটি কুকুরও ছিল। কুকুরটি ওই বিড়ালকে দেখে সাথে সাথেই ওই বিড়ালটির উপর আক্রমণ করে দিল। বিড়ালটি পালানোর জন্য লাফ দিল, সোজা গিয়ে শিরার পাত্রের মধ্যে পড়ে মরে গেল। ওই মিষ্টি বিক্রেতা তার বিড়ালকে মরতে দেখে কুকুরটিকে মেরে ফেলল। ওই সৈন্যবাহিনী যে কুকুর ছিল কুকুরটিকে মেরে ফেলল। এই দৃশ্য দেখে ওই সৈন্যবাহিনী, এটা তো স্কোয়াডের কুকুর, যে সৈন্যরা এটা থেকে মারতে দেখে ওই মিষ্টি বিক্রেতাকে হত্যা করে দিল। মিষ্টান্ন বিক্রেতার যে যারা আত্মীয় ছিল তারা জানতে পারলো যে তাদের লোককে মেরে ফেলেছে। তারা সবাই একত্রিত হয়ে জড়ো হলো এবং যে সৈন্য ছিল সৈন্যদেরকে তারা মেরে ফেলল। যখন সৈন্য মেরে ফেলল একজন দেশের যারা সৈনিক তাদেরকে মেরে ফেলা কত বড় ব্যাপার, সৈন্যবাহিনী সবাই চলে আসলো। ওই দুজন সৈন্যের মৃত্যুর সংবাদ শুনে পুরো সৈন্যবাহিনী অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং পুরো শহরকে তৎ নৎ করে দিল শয়তানের শুধুমাত্র একটা মিষ্টি একটি আঙ্গুল দিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণনাকৃত যে আমরা ঘটনাটা শুনেছি কত বড় ভয়াবহ। জানা গেল মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করানো, তাদের মাঝে ঘৃণার প্রাচীর দাঁড় করানো এবং তাদের মাঝে পরস্পর ঝগড়া লাগিয়ে দেয়া শয়তানের একটি অত্যন্ত পছন্দনীয় কাজ। কার কাজ? শয়তানের পছন্দনীয় কাজ, মানুষের নয়। এই অভিশপ্ত যেকোনোভাবে ঝগড়ার পরিবেশ সৃষ্টি করে নিজে দূরে সরে গিয়ে তামাশা দেখতে থাকে। অতঃপর লড়াই ঝগড়ার ক্ষয়ক্ষতি এমন যে কাল পর্যন্ত যারা একে অপরের জন্য প্রাণ উৎসর্গকারী নিজেকে দাবি করত, যারা একে অপরকে সম্মানের রক্ষক ছিল, যাদের বন্ধুত্ব এবং একতার উদাহরণ দেওয়া হতো, যারা একে অপরের বিরুদ্ধে একটি শব্দ শোনাও পছন্দ করত না, যারা একে অপরকে সারা আহারও করত না, খানা খেত না, যারা খারাপ সময়ে একে অপরের জন্য সাহায্যকারী ছিল, যারা একে অপরের নেকির কাজের উৎসাহ প্রদানকারী ছিল, লড়াই ঝগড়ানের অশুভ শয়তানি কাজের অমঙ্গলের কারণে তাদের মাঝে ঘৃণার এমন শক্তিশালী প্রাচীর দাঁড় হয়ে যায় যে একে অপরকে দেখাও পছন্দ করে না। এভাবে বুঝে নিন, যেভাবে আগুন ঘর ফ্যাক্টরি কোম্পানি গুদাম জঙ্গল গ্রাম এবং বিভিন্ন জিনিসকে ঘন্টা বরং নিমিষে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, অনুরূপভাবে সুন্দর পরিবারটি দেশ শহর পরিবার সম্প্রদায় ঘর প্রতিষ্ঠান এবং সংগঠনের শান্তি তস নস করতেও মনের মাঝে ঘৃণার বীজ বপন করতে লড়াই ঝগড়ার ধ্বংসলীলায় অধিক ভূমিকা রাখে। শয়তানের বিপজ্জনক আক্রমণ থেকে সতর্ক করতে গিয়ে আল্লাহ তাআলা 15তম পারা সূরা বনি ইসরায়েলের 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে ফেসাদ সৃষ্টি করে দেয়, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। অনুরূপ ভাবে সপ্তম পারা সূরা মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, শয়তান তো এটাই চায় যে, শয়তান এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটিয়ে দেয়। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিতে, শয়তানের কাজ কি। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত এই আয়াত আয়াতে করিমাকে সামনে রেখে যদি নিজের সমাজের দিকে আমরা একটু দৃষ্টি দিই, আমাদের সমাজের দিকে, তবে আমাদের অন্তর এটা অবশ্যই সাক্ষী দিবে যে আজ শয়তান তার আক্রমণে সফল হতে যাচ্ছে। তার আক্রমণে আমরা যেখানে যাই, এই শয়তানের আক্রমণের যে চিহ্ন আমরা দেখতে পাই, যেন শয়তান আমাদেরকে নিয়ে সফল হতে যাচ্ছে। যেমন কোথাও জাত বংশ নিয়ে ঝগড়া চলছে, কোথাও পক্ষপাতিত্বের কারণে লাঠির আঘাত চলছে, কোথাও প্রতিষ্ঠানের সদস্যদেরকে গালাগালি চলছে, কোথাও শিক্ষক ও ছাত্রদের মাঝে বিরোধিতা চলছে, কোথাও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, কোথাও শাশুড়ি বউর মাঝে কথা কাটাকাটি, কোথাও দোকানদার ব্যবসায়িক অংশীদারি নিয়ে পরস্পরের মাঝে ধাক্কাধাক্কি, কোথাও বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মাঝে, কোথাও কন্ডাক্টর ও আর্হিদের মাঝে, কোথাও ডাক্তার ও রোগীর মাঝে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে, কোথাও ঠিকাদার ও শ্রমিকের মাঝে, কোথাও প্রতিবেশীরা একে অপরের রক্ত পিপাসু হয়ে যাচ্ছে, কোথাও আত্মীয় স্বজনদের মাঝে গৃহযুদ্ধ জারি রয়েছে, কোথাও ইমাম, এখানে ইমাম রয়েছে, ইমাম এবং মুক্তাদির মধ্যেও দূরত্ব সৃষ্টি হচ্ছে শুধু ঝগড়ার কারণে, কোথাও মসজিদ কমিটি এবং নামাজিরা পরস্পর হিংসা বিদ্বেষে মসজিদ কমিটি নিয়ে কখনো কখনো মসজিদকে ভেঙে সাথে আরেকটি মসজিদ বানিয়ে নেওয়া হচ্ছে। অনেক দিনের বন্ধুত্ব ফাটল সৃষ্টি হচ্ছে, কোথাও পুরো ঘরই যুদ্ধের ময়দানে পরিণত হয়ে গিয়েছে। যদি আমরা কোরআনী বিধানের প্রতি লক্ষ্য রাখতাম, যদি আমরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণীর প্রতি আমলকারী হতাম, যদি আমরা আমাদের বুজুর্গানে দীনদের রাহিমাহুল্লাহুল মুবিন নসিহতের বাণী আমরা যদি সেগুলি মনের মাঝে ঘেঁটে নিতাম, যদি আমরা ওলামায়ে হকদের আঁচলে নিজেকে সম্পৃক্ত করে নিতাম, যদি আমরা ঝগড়া বিবাদের ধ্বংস লীলার প্রতি সজাগ দৃষ্টি রাখতাম, তবে আজ আমাদের সমাজ শান্তি ও নিরাপত্তার নীর হয়ে যেত। আজ আমরা কোরআন পাকের তেলাওয়াত, সেটার অনুবাদ এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি ইরশাদ করে গিয়েছেন, কি আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, আমাদের আউলিয়া কেরাম এগুলি অনুসরণ করে কিভাবে সমাজকে সুন্দর করেছেন, আমরা সেদিকে আমাদের দৃষ্টি নেই। আমরা ইলমে দিন থেকে দূরে, আমাদের দৃষ্টি, আমাদের পড়ালেখা, আমাদের অধ্যয়ন, আমাদের শিক্ষা যাই তা দুনিয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। আমাদের শিক্ষা যদি পাই, আমরা ওই মিডিয়ার যে গুলি দেখাতে ঝগড়া জাতির দৃশ্য, এগুলি আমাদের বাচ্চাদেরকে দেখে ঝগড়া জাতির প্রতি আমাদের বাচ্চাদেরকে তৈরি করছে। আজ দাওয়াত ইসলামী আমাদেরকে আপনাদেরকে ডাকছে যে আমরা যেন আল্লাহ তাআলার যে বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী এবং আউলিয়া কেরাম কোন পথে চলে গিয়েছেন সে পথে চালানোর জন্য চেষ্টা করেছে। কেননা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই দোয়াটাই তো করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা সিরাতাল মুস্তাকিম চাই, কোন পথ যে পথে মধ্যে চলে কিছু মানুষ নিয়ামত পেয়েছে, এরা হচ্ছে নবী সিদ্দিক শহীদ আউলিয়া কেরামগণ, এদের পথ অনুসরণ করলেই আমরা তো আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। আমরা কি এদের জীবনী, আমরা কি কোরআন হাদিস, আম্বিয়া কেরাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেইন, আউলিয়া কেরামদের কে নিয়ে আমাদের গবেষণা, আমাদের পড়ালেখা, আমাদের অধ্যয়ন কি হয়? প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরো শুনি আজকে এই সপ্তাহে ইস্তেমায় এসে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরের মধ্যে ঝগড়া জাতির যে মন মানসিকতা আল্লাহ তাআলা যেন দূর করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী এবার আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা এই হাদিসে পাকে শোনার বরকতে আমাদের অন্তরকে নূরানি করে দিন। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সেই যে অনেক বেশি ঝগড়াঝাটি করে। এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী। দুই নম্বর, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেহেতু অহেতুক ঝগড়া, যে ব্যক্তি অহেতুক ঝগড়াঝাটি করে সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে থাকে। যে আমার খালেক ও মালিক, যিনি আমাকে জান্নাত দিবেন, যিনি সন্তুষ্ট হলে জান্নাত আমার জন্য অবধারিত। আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহেতুক ঝগড়াঝাটি করে সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকে, এমনকি তাকে ছেড়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরো ইরশাদ আছে যে কোন সম্প্রদায় ঝগড়া করার বদবুজ ছাড়া অন্য কোন কারণে হেদায়ত প্রাপ্ত হওয়ার পর পথ ভ্রষ্ট হয়নি। অন্য কোন জাতি হেদায়ত পেয়েছে আবার পথ ভ্রষ্ট হয়ে গেছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে এই বদ অভ্যাস যারা ঝগড়া জাতি করেছে। চার নম্বর, আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বান্দা ইমানের হাকিকতে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পরিপূর্ণতা পৌঁছতে পারে না যতক্ষণ সে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ঝগড়া দেখে নিজেকে বিরত রাখবে না। অর্থাৎ হকের উপর রয়েছে, আমার সাথে কেউ ঝগড়া করতেছে, আমি হকের উপর রয়েছি কিন্তু আমি চুপ রইলাম, ঝগড়া করলাম না, এটা যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আনতে পারবো না ততক্ষণ ওই ইমানের হাকিকতের যে হাকিকত রয়েছে এটার পরিপূর্ণতার পর্যন্ত পৌঁছতে পারবে না বান্দা। বর্ণনাকৃত হাদিসে মোবারক থেকে জানা গেল ঝগড়াটা ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ঝগড়াটা ব্যক্তি আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করে নেই, ঝগড়া পথভ্রষ্টতার অতল গহ্বরে নিক্ষেপ করে দেয় এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরও ঝগড়াটা ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানে কামিল হতে পারবে না যতক্ষণ সে ঝগড়া ছাড়বে না। লড়াই ঝগড়া এতই খারাপ বিষয় যে আমাদের বুজুর্গানে দিন দিনরাও এর ধ্বংসলীলা বর্ণনা করেছেন। আসুন এবার আমরা আমাদের বুজুর্গানে দিন কিভাবে আমল করেছে সেটার মাদানী ফুল আমরা শুনি এবং আমাদের দিলকে জিন্দা করি। হযরত সাইয়্যিদ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ঝগড়া যদিও সত্যের জন্য হয়, ঝগড়া যদিও সত্যের জন্য হয় তবু তা অসংখ্য নাজায়েজ কাজে লিপ্ত করে দেয়। ঝগড়ার একটি ছোট আপদ হচ্ছে, ঝগড়ার একটি ছোট আপদ হচ্ছে ঝগড়াটে ব্যক্তি নামাজ যত অবস্থায় থাকলেও তার মন ঝগড়ার মধ্যে থাকে। যে ঝগড়া করে সে তার মনটা নামাজের মধ্যে আছে কিন্তু তার মনের মধ্যে ঝগড়া চলতেই থাকে, এরকম কেন হলো, এরকম মনের মধ্যে বিভিন্ন এই সমস্ত জল্পনা কল্পনা গুলো চলতেই থাকে। হযরত সাইয়্যিদা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নিজের দিনকে ঝগড়ার জন্য নিশানা বানায় সে সর্বদা পরিবর্তন হতে থাকে, অর্থাৎ কিছুক্ষণ এখানে কিছুক্ষণ এখানে, কোন জায়গায় স্থির থাকতে পারে না। হযরত সাইয়্যিদা মুসলিম বিন ইয়াসার রাহমাতুল্লাহি তাআলা বলেন, ঝগড়া করা থেকে বিরত থাকো, কেননা ঝগড়া থেকে কেন বিরত থাকবে, যে কেননা তা আলিমের মূর্খতার সময়। একজন আলিম ঝগড়া যখন লেগে যায় তখন তার ওই এলেমের সেটা চলে যায়, তখন তার জাহালাত তার মূর্খতা সেখানে প্রকাশ পায়, এটা আলিমের মূর্খতার সময় এবং এই সময় শয়তান বাক চাতুরীর অপেক্ষায় থাকে, শয়তান এটার অপেক্ষায় থাকে যে আলিম ঝগড়া করুক তখন তার যে কোনো না কোনো বিষয় ঘুটিয়ে ফেলবে। হযরত সাইয়্যিদ ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহি তাআলা বলেন, ঝগড়ার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই, ঝগড়ার সাথে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি এটাও বলেন যে ঝগড়া অন্তরকে পাষাণ করে দেয় এবং অন্তরের মধ্যে মানুষের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দেয়। হযরত সাইয়্যিদ লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, আলিমদের সাথে ঝগড়া করো না, আলিম ওলামা যারা তাদের সাথে ঝগড়া করো না, নয়তো তাদের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। আলিমদের অন্তরে ঘৃণা সৃষ্টি হয় অত্যন্ত নিজের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। হযরত সাইয়্যিদা বিলাল বিন সাদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে বিতর্ককারী, ঝগড়াটে এবং নিজের মতামতকে পছন্দকারী হিসেবে পাবে তবে মনে রেখো যে সে পরিপূর্ণভাবে ক্ষতিতেই রয়েছে, সে লাভের মধ্যে নেই ক্ষতির মধ্যেই রয়েছে। হযরত সাইয়্যিদা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমি যদি নিজের ভাইয়ের সাথে আনার নিয়ে ঝগড়া করি, সে বলে যে মিষ্ট, এই আনাটা মিষ্ট, এবং আমি বলি টক, তখন অবশ্যই আমাকে বাদশাহের নিকট নিয়ে যাবে। তিনি এটাও বলেন যে যার সাথে ইচ্ছা দৃঢ় বন্ধুত্ব ও সম্পর্ক স্থাপন করো, অতঃপর ঝগড়ার মাধ্যমে একবার তাকে রাগান্বিত করো, তবে সে তোমাকে এমনই বিপদে ফেলে দিবে যে তোমাকে অর্থনৈতিকভাবেও বঞ্চিত হতে হবে। অনেকদিনের বন্ধুত্ব সামান্য ঝগড়া লেগে গেলে এমন ভাবে সে শত্রুত হয়ে যাবে, আপনাকে যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করবে, এমনকি অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হবে। হচ্ছে আমাদের মধ্যে এরকম ঝগড়ার কারণে কোন একটা মামলা করতে মামলাটা চালা দিকে উধার হয়ে যায়, সমস্ত ঘর বাড়ি সবকিছু সম্পত্তি উধার হয়ে যায়। হযরত সাইয়্যিদা আব্দুর রহমান বিন আবু ইয়ালা রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি আমার সাথীর সাথে ঝগড়া করি না, কেননা হয়তো আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করব অথবা রাগান্বিত করব, আমি ঝগড়া করলে সে তার সাথে একটা কোনো মিথ্যা অপবাদ দিতে থাকবো অথবা রাগান্বিত করে দিব, যার কারণে আমাদের বন্ধুত্ব মধ্যে একটা পর্দা হয়ে যাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। হযরত সাইয়্যিদা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে তোমরা সর্বদা ঝগড়া করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া বিবাদ থেকে হিফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরকে মহব্বতকারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ইসলাম ভাইরা, ঝগড়া করা কিরূপ ধ্বংসাত্মক, সুতরাং কল্যাণ এতেই রয়েছে। মানুষের ঝগড়া বিবাদের ক্ষতির প্রতি সজাগ দৃষ্টি রাখা, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। যদি কেউ অযথা আমাদের সাথে ঝগড়াও করে, তবে আমাদের উচিত আমরা আমাদের রাগকে সংবরণ করে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে ঝগড়া থেকে দূরে থাকা। মনে রাখবেন, যে সৌভাগ্যবান সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে তার তরি পার হয়ে যাবে, সে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নবী করিম রব্বুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত মূল্যবান বাণী শুনি, অত্যন্ত মনোযোগ সহকারে শুনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না, হকের মধ্যে রয়েছে তারপরেও ঝগড়া করে না, আমি তার জন্য জান্নাতের ভেতরের কিনারা একটি ঘরের জামিনদার। আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি ঘরের জামিনদার হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের ঘরের হকদার বানিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত হাদিসে পাকের সামনে রেখে আমরা যদি বুজুর্গানে দিনদের জীবন অধ্যয়ন করি, তবে এই সত্যটি দিনের আলোর নেই আমাদের সামনে প্রকাশিত হয়ে যাবে যে এই ব্যক্তিত্বরা এই হাদিস শরীফের উপর পরিপূর্ণভাবে আমলকারী ছিলেন, ঝগড়া বিবাদ থেকে সর্বদা দূরত্ব রক্ষাকারী ছিলেন। কেননা এই ব্যক্তিত্বরা, এই মহান ব্যক্তিরা শুধুমাত্র নামে মাত্র আশিক রসুল ছিলেন না, বরং ইশকের রসুল, তাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় বিরাজমান ছিল। যদি কেউ বিনা কারণে তাদের সাথে ঝগড়াও করত, তবে এই আল্লাহওয়ালার সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরও তার সাথে ঝগড়া করতেন না, বরং ব্যাপারটি বিঘ্নহীনভাবে সমাধান করে দিতেন। তাদের এই সুন্দর আচরণে মুগ্ধ হয়ে তাদের বিরুদ্ধবাদীরাও ঝগড়া ছেড়ে সমঝোতায় চলে আসত। আসুন এ সম্পর্কে একটি ইমান তাজাকারী ঘটনা আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জাবাজাল, এবং আমরাও এ ধরনের আমলগুলো করব যখন আমাদের মাঝে এই অবস্থা সৃষ্টি হয় ইনশাআল্লাহ। আমরা এই আমাদের পূর্ববর্তী যারা আল্লাহ আল্লাহ ছিলেন, তারা কিভাবে ঝগড়ার সময় বা এই ধরনের ফেতনা ফিসাদ সৃষ্টি হলে কিভাবে আমল করতে, আমরা শুনে এরকম আমল করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। ইহিয়াউল উলুম তৃতীয় খণ্ডের 362 নং পৃষ্ঠায় রয়েছে, হযরত সাইয়েদনা সালিম বিন কুতাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত বশির বিন ওবাইদুল্লাহ বিন আবু বকর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আপনি এখানে কেন বসে আছেন? আমি আরজ করলাম, একটি ঝগড়ার কারণে যা আমার এবং আমার চাচাতো ভাইয়ের মাঝে হচ্ছিল। তিনি বলেন, আমার প্রতি আপনার পিতার কিছু করুণা রয়েছে এবং আমি চাই যে তার বদলা দি। অতঃপর বললেন, আমি ঝগড়া চেয়ে বেশি কোনো বিষয়কে, দিনকে ধ্বংসকারী, মনুষ্যত্বকে নিচ্ছিন্নকারী, আনন্দকে নিঃশেষকারী এবং মনকে ব্যস্তকারী আর দেখিনি। একথা শুনে আমি যাওয়ার জন্য দাঁড়ালাম, তখন আমার চাচাতো ভাই বলল, কি হলো? আমি বললাম, আমি তোমার সাথে ঝগড়া করব না। সে বলল, তবে তুমি জেনে গেছো যে আমি সত্যের উপর প্রতিষ্ঠিত? আমি বললাম, না, কিন্তু আমি নিজেকে এর থেকে বাঁচাতে চাই। সে বলল, আমি তোমার কাছ থেকে কিছু চাই না। অতঃপর যে জিনিস নিয়ে তাদের মাঝে ঝগড়া চলছিল তা তার দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, এটা তোমার, অর্থাৎ যে জিনিসটি নিয়ে ঝগড়া চলছে সেটা দিয়ে দিল। তো ঝগড়া করা থেকে তারা নিজেদেরকে কি করতেন, বিরত রাখতেন, ঝগড়া চলছে কোথাও চলে যেতেন। ঝগড়ার সৃষ্টি হবে এমন অবস্থা সৃষ্টি হলে তারা সেখান থেকে সরে যেতেন, বা কেউ করতে চাইলেও তার থেকে দূরে সরে যেতেন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের সাথে এরকম কোন পরিস্থিতির সৃষ্টি হলে আমরা এরকমই করব, কারণ যতক্ষণ সামনে থাকবো দেখা যায় কেউ আমাকে রাগান্বিত করলো। এরকম অবস্থা অনেক সময় নেকির দাওয়াত দানকারী মুবাল্লিগদের সাথে হয়ে যায়। কোথায় গেল অযথা এমন কিছু ফিতনা সৃষ্টিকারী লোক এসে যায় যে এটা কেন ওইটা কেন, তখন রাগ এসে যায়। এই অবস্থায় চুপ থাকা এবং সেখান থেকে সরে যাওয়া, এটাই হচ্ছে বুজুর্গান দিনদের আমল এবং এটাই নিরাপদ। যেন কোন সময় শয়তান আমাদেরকে ভিতর থেকে উস্কানি দিয়ে ঝগড়া জাতি সৃষ্টি করে যে নেকির পরিবেশ, একটা সুন্দর পরিবেশ যেন নষ্ট করে না দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণনাকৃত হাদিসে পাকের সামনে রেখে আমরা যদি আমরা যে ঘটনাগুলি শুনেছি বুজুর্গানে দিনদের ঘটনা, হাদিসে পাক কোরআনে পাকের এগুলো শুনেছি, এগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে নিতে পারি যে ঝগড়া জাতি যদি কারো মাঝে হয়ে থাকে, যদি আমি কোনো সময় করে থাকি কারো সাথে এই কারণে যদি মনোমালিন্য হয়, আমাদের উচিত আমরা যেন ক্ষমা করে দিই এবং এই ঝগড়া জাতির যে মূল যেটা রয়েছে সেটা যেন আমরা উৎপাটন করে দিই। তার সাথে ক্ষমা চেয়ে নি, তার সাথে বন্ধুত্ব করেনি, আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা নে বলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবে কদর সম্পর্কে জানাতে তশরিফ নিয়ে এসেছিলেন, তখন দুজন মুসলমান ঝগড়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদেরকে সবকদর সম্পর্কে জানাতে এসেছি, কিন্তু অমুক ও অমুক ঝগড়া শুরু করে দেয়। তখন সবকদর যে কোন দিন নির্দিষ্ট সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, সম্ভবত এটা উঠিয়ে নেওয়া তোমাদের জন্য মঙ্গলময়। এখন একে রমজানুল মোবারকের শেষ নবম সপ্তম পঞ্চম রাতে অন্বেষণ করো। সুতরাং হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ারখান রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের আলোকে লিখেন, এই ঝগড়া যারা করছিলেন সেটা অকারণে ছিল এবং সীমাতিরিক্ত সীমার অতিক্রম করেছিল, যার কারণে এই প্রভাব পড়েছে, জানা গেল দুনিয়াবী ঝগড়া হচ্ছে অমঙ্গলময়, এর ভয়াবহতা অনেক বেশি, এর কারণে আল্লাহ তাআলা অগ্রগামী করুণা থমকে যায়, যে আল্লাহ তাআলার যে রহমত এসেছে সেই রহমত গুলো কি থেমে যায় ঝগড়ার কারণে। যেমন আমরা হাদিসে পাক থেকে শুনেছি, ঝগড়ার কারণে সবকদে যে নির্দিষ্ট সেটাও চলে গেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন ইনি ইরশাদ করেছেন, এটা উঠিয়ে নাও আমাদের জন্য কি মঙ্গলময়, এটার জন্য খায়র আছে, এটার মধ্যেও মঙ্গল রয়েছে। আসুন আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঝগড়া বিবাদ করব না, ঝগড়ারত মুসলমানদের মাঝে সমঝোতা করার ও সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। যদি কেউ আমাদের উপর রাগ করে তাহলে আমরা ধৈর্য ধারণ করব। ঝগড়া বিবাদের আগুন প্রসারিত কাজ যেমন মিথ্যা গীবত চুগলি হিংসা অহংকার ওয়াদা খেলাফি জিত করা কৃপণতা সম্মানহানি চিৎকার চেঁচামেচি গোরামি অত্যাচার করা থেকে বিরত থাকব। যদি কেউ আমাদেরকে ঝগড়া করার জন্য উদ্বুদ্ধ করে তবু নিজেকে ঝগড়া বিবাদ থেকে দূরে রেখে শয়তানকে বিফল করে দেব ইনশাআল্লাহ। ঝগড়া করার কি জন্য লাগে, এর জন্য বিভিন্ন কারণ হতে পারে না, ঝগড়া সমাজের মধ্যে বিভিন্ন কারণে হয়ে থাকে, এর কয়েকটি কারণ এখানে তুলে ধরা হয়েছে, অন্যথা বিভিন্ন কারণে সৃষ্টি হয়, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চোগলখুরি, একের কথা একে লাগিয়ে দেয়া চোগলখুরির কারণে। প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন, ঝগড়া নিজে নিজে হয় না, বরং এর কোনো না কোনো কারণ অবশ্যই থাকে, যে কারণটি যখন সেই কারণটি পাওয়া যায় তখন ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ঝগড়া বিবাদের একটি কারণ হচ্ছে চোগলখুরি, মনে রাখবেন, অন্য কারো কথা অন্যের কাছে, কারো কথা অন্যের কাছে কি জন্য ছড়ানো, ফেসাদ সৃষ্টি করার জন্য ছড়ানো, এটাই হচ্ছে চোগলখুরি। কোন একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া উদ্দেশ্য হচ্ছে কি ফেতনা সৃষ্টি করা, এটার নাম হচ্ছে চোগলখুরি। আফসোস, শতকোটি আফসোস, বন্ধুদের আড্ডা হোক বা ধর্মীয় ইস্তেমার পরে বৈঠক, বিয়ের অনুষ্ঠান হোক বা শোকের কারো সাথে সাক্ষাৎ হোক বা কোনে কারো আলাপ হোক, কয়েক মিনিটে যদি তার সাথে কথাবার্তা বলার সুযোগ হয়, দিনই জ্ঞান সম্পন্ন কোন সূক্ষ্ম অনুভূতি পরায়ণ ব্যক্তি সেই আলাপকে বিশ্লেষণ করে সম্ভবত অধিকাংশ বৈঠক এমন পাওয়া যাবে যেখানে অনেকগুলো চোগলখুরির কথা সেখানে থাকবে। চোগলখুরির এটা অত্যন্ত ধ্বংসময় কাজ, এটার দ্বারা কোন পরিবার নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, অত্যন্ত মারাত্মক একটি গুণা। অনেক গুণা আছে যেটা শুধু নিজের, যেমন আমি নামাজ পড়লাম না সেটার গুণা আমার নিজের উপর পড়ে, কিন্তু এমন কতগুলি গুণা রয়েছে যে গুণার ধ্বংস শুধু নিজে নয় পুরো সমাজ সেটার গুণার ধ্বংসলীলা সমাজের মানুষগুলো ভুগতে থাকে। এর মধ্যে অন্যতম একটি গুণা হচ্ছে যে চোগলখুরি শুধু সেটা নিজের ক্ষতি নয় পুরো সমাজকে ধ্বংস করে, পুরো এলাকাকে ধ্বংস করে দেয়, এরকম একটা গুণা হচ্ছে চোগলখুরি। এর একটা উদাহরণ এখানে দিয়েছে যে চোগলখুরের কারণে কিভাবে ধ্বংস হয়। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনার রিসালা গুনাহ কি নহুসত কিতাবের 71 নং পৃষ্ঠায় রয়েছে, একজন লোক একটা গোলাম বিক্রি করে, তখন গোলাম বাজারে বিক্রি হতো, গোলাম বিক্রি করল, ক্রেতাকে বলল যে আমার গোলামটা অনেক ভালো, কাজকর্মের মধ্যে অনেক কাজ করতে পারে, তার থেকে আপনি যে কোনো কাজ চান নিতে পারবেন, তবে তার মধ্যে একটা দোষ রয়েছে, দোষটা হচ্ছে যে তার সে চোগলখুরি করে, লোকটি বলে চোগলখুরি করে, বাকি তো সবগুলো কাজ তো ভালো করে, আমি সেটা কিনে নেব। সে নিয়ে গেল, ক্রেতা ওই দোষটিকে খুবই নগণ্য মনে করলো, ওই গোলামও খুব খেদমত করতেছে, সবাই খুশি। গোলামটি কিছুদিন পর ওই তার মুনির যেটা আছে যে কিনে নিয়েছে তার স্ত্রীকে গিয়ে বলল, বেগম সাহেবা আমার আফসোস হয় আপনার স্বামী যেটা রয়েছে না আপনার প্রতি কোনো মহব্বত নেই, ভালোবাসা নেই, আপনাকে ভালোবাসে না। এখন তার ইচ্ছে হচ্ছে কি জানেন, কোন একটা বাঁধি কিনে আনবে বা অন্য কোন স্ত্রীকে বিয়ে করবে, তার সাথে ফুর্তি করবে এবং আপনাকে একেবারে ছেড়ে দিবে। যদি আপনার অনুমতি হয় আমি আপনার উপকার করব, যে এটা থেকে বাঁচানোর জন্য একটা উপায় আপনাকে বলে দিব, যদি আপনি সেটা সম্মতি দেন আমি আপনাকে করে দিব। এবং ওই উপায়টা করে দিলে আপনার স্বামী আপনাকে খুবই ভালোবাসবে। মেয়েরা তো মেয়ে হয়ে থাকে, বলে দাও আমার এটা থেকে আমাকে বাঁচাতে হবে, আমার সংসার নষ্ট হয়ে যাবে। গোলাম বলল, আজকে রাতে যখন আপনার স্বামী ঘুমিয়ে পড়বে না, তখন একটা খুর নিয়ে গলার দিকের কিছু দাড়ি মুন্ডিয়ে নেবেন, সেই দাড়িগুলো আপনার নিকট রাখবেন, অতঃপর আমি এই উপায়টি বলে দেব, একটি উপায় বলে দেব, একটি পদ্ধতি বলে দেব, তখন আপনার ওই এটার কারণে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। এরপর এটা বলে চলে গেল। এরপর গেল গোলামটি তার মুনিবের কাছে, মুনিবের কাছে গিয়ে বলল, হুজুর আজ আমি বেগম সাহাবাকে পরপুরুষের সাথে মেলামেশা করতে দেবে এবং সে আপনাকে হত্যা করার চিন্তায় রয়েছে, যে আপনাকে দুনিয়া থেকে সরে যাবে তার ওই পুরুষটির জন্য, তার আপনার কারণে সেটা করতে পারছে না। যদি আপনি আমার কথার যদি বিশ্বাস না করেন তাহলে আজকে রাত্রে দেখেন আপনি আজকে ঘুমানোর ভান করেন, ঘুমাবেন না, ঘুমানোর চোখ বন্ধ করে থাকবেন। গোলামের কথা এই চুগলখুরির কারণে তার মনে সন্দেহ সৃষ্টি হয়ে গেল, রাতে তার ঘুম আসতেছে না, চোখ বন্ধ করে যেভাবে বলছে ঘুমের ভান ধরে রইল। ওই যে চুল নেওয়ার কথা বলেছিল স্ত্রীকে, সে অপেক্ষা রইল কখন ঘুমাবে, এই ঘুমানো অবস্থায় মনে করেছে যে ঘুমিয়ে গেছে। এই অবস্থায় খুর নিয়ে যখন ওই হাত বাড়ালো, বললো যে এই তো আমার যে গোলাম বলেছে যে কথা তো সত্যি, আমাকে মারতে চায়, আমাকে জবাব করতে চায়, ধরলো স্ত্রীর হাত থেকে যে খুরটা নিল এবং কিবুটা দিয়ে ওই স্ত্রীকে মেরে ফেলল। এখন স্ত্রী থেকে যখন মারল, ওই স্ত্রীর যে যারা বংশধর রয়েছে তাদের মা বাবা যারা আত্মীয় স্বজন তারা সবাই আসলো, সবাই রাগান্বিত হয়ে ওই লোকটিকে হত্যা করে দিল এবং উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়ে গেল। ঝগড়া হতে হতে প্রায় 100 লোক মারা গেল শুধু চুগলখুরির কারণে। কিসের কারণে? চুগলখুরি কত বড় মারাত্মক গুণা, সমাজকে নষ্ট করে দেয়, ঘরকে নষ্ট করে দেয়, একে অপরের শত্রুতা সৃষ্টি করে দেয়, এমনকি নেক মাহল নষ্ট, কোন মাদ্রাসা কোন মসজিদের মধ্যে ইমাম সাহেবের বিরুদ্ধে কোন কথা সমাজের সর্দারকে লাগিয়ে দেয়, কোন একটা ধর্মীয় সংগঠনের মধ্যে কোন ভালো কাজ করতেছে তার কাজের মধ্যে অন্য অন্য যারা রয়েছে তারা কাজ করছে না, যে কাজ কম করতেছে তার বিরুদ্ধে তার উপরস্থ যারা রয়েছে তাদেরকে লাগিয়ে দেয় বিভিন্ন কথা, যে এরকম করছে না এরকম করছে না, তখন তার উপরস্থ যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের কথা শুনে বা তাকে এত কাজ করার পরেও বিভিন্ন ধরনের কথা শুনে তার মনটা ভেঙে যায়। অনেক সময় এই দিনই মাহল থেকে বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ স্বভাবের কাজ থেকে পর্যন্ত লোক সরে যায় এগুলির কারণে। আল্লাহ তালা আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুক। এগুলি নেক সুরত হোক, সেগুলি দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, যে কোনো অবস্থায় সতর্ক দৃষ্টি নিজের মধ্যে না রাখলে না, এবং আখেরাতের ভয় যদি না থাকে, আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আমাদের মকসদ দুনিয়াতে আসা, আমাদের পূর্বেও যারা আসলে সবাই এসেছিল সবাই চলে গিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে, মৃত্যু সবার জন্য অবধারিত, একটাই আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি করে দুনিয়া থেকে যাওয়া। এই রাজি করার করে আমি যেতে পারবো কিনা আমাদের আমলগুলো আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, আমরা ফিকরে মদিনা করি, তাহলে আমাদের এগুলো দূর হবে, অন্যতায় দূর হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মারাত্মক কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। তো আমার প্রাণপ্রিয় ইসলামের এগুলোই আমরা থেকে সমাজকে বাঁচাতে চাই, নিজেকে বাঁচাতে চাই, যদি আমরা চাই আমরা এগুলি কেমনে করব। জেহেন তো সৃষ্টি হয়েছে আমাদের জেহেন, এগুলি থেকে সমাজ পরিত্রাণ পাক, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। দাওয়াত ইসলামী আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, কি সুযোগ করে দিয়েছে? দাওয়াত ইসলামী প্রত্যেক এলাকায় প্রত্যেক মসজিদে মসজিদে 12টি মাদানী কাজ আমাদেরকে উপহার দিয়েছে। এই 12টি মাদানী কাজ যদি আমরা মনোযোগ সহকারে অত্যন্ত সুচারুরূপে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সমাজের মধ্যে এই সমস্ত গুনাহের কাজগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে দূর হয়ে যাবে। এই 12টি মাদানী কাজের মধ্যে একটি মাদানী কাজ হচ্ছে দরজ দেয়া। এটা অত্যন্ত সহজ কাজ, এবং দাওয়াতি ইসলামীর কাজ শুরু হয়েছে এই দরসের মাধ্যমে। অত্যন্ত সহজ কাজ, যে কেউ পারবে, যারা শুধুমাত্র পড়তে জানে তারা এই দরসটি দিতে পারে। এটা কিভাবে দিতে হয়, ফাইজানে সুন্নাহ যেটা আমিরা আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া ফাইজানে সুন্নাহ লিখেছেন, সেটা দেখে দরস দেয়া বা নেকির দাওয়াত বা আমিরা আহলে সুন্নাহ রিসালা যেগুলো, এগুলি থেকে দরস দেয়া মাত্র 7 মিনিট। এগুলি আমাদের কোন একটা জিম্মাদার দেখে বা এখানে বই যেটা রয়েছে এটা আমাদের দরস দেওয়ার নিয়ম সেখানে লেখা আছে, এই অনুযায়ী যদি ঘরের মধ্যে আমরা বিভিন্ন জায়গার মধ্যে দরস দিই, ইনশাআল্লাহ সেটা সোনার বর্গ সে মাদানী মাহলে ফিরে আসবে, মাদানী চিন্তাধারা সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জাবাজল। আমাদের মধ্যে নেকির দাওয়াতের কারণে আমাদের সমাজ পরিবর্তন, কারণে আল্লাহ তারা ইরশাদ করেন তোমরা মুসলমানদেরকে বুঝাও, এই বুঝানোটা তাদেরকে উপকার দিবে। এটা আল্লাহ তাআলার বাণী, বুঝাও। এই বুঝানোটা হচ্ছে একটা বুঝানোর একটা সুরত হচ্ছে কি, দরস দেয়া। তো যাদের সুযোগ রয়েছে, যারা পড়তে জানেন, দরস দিব তো ইনশাআল্লাহ আজ্জাবাজল। নিয়ত করে নিয়ে ঘরের মধ্যে দিয়ে আমার স্ত্রী আমার ছেলে বা আমি যদি ঘরে বড় হয়ে থাকি আমি সবাইকে নিয়ে ঘরের মধ্যে দরস দেবো ইনশাআল্লাহ আজ্জাবাজল। যারা ব্যবসায়ী রয়েছে আমরা দোকানের মধ্যে আমার কর্মচারীকে নিয়ে আমি দরস দেব ইনশাআল্লাহ। দরস শোনার পর বরকত ইনশাআল্লাহ আপনার যে চাকররা রয়েছে তারা তাদের মধ্যে আল্লাহ তাআলা খুব সৃষ্টি হবে, আপনার কাজগুলি আপনি না থাকলেও ভালোভাবে সুচারুরূপে করবে ইনশাআল্লাহ আজ্জাবাজল। তার বরকত অনেক, আল্লাহ তাআলা আমাদেরকে এর বরকত অর্জন করার তৌফিক নসিব করুন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে অনেক কারণ, জুলুমের কারণে ঝগড়াঝাড়ি সৃষ্টি হয়ে থাকে, জমির কারণে ঝগড়াঝাড়ি সৃষ্টি হয়ে থাকে, আমরা বাসে উঠি হঠাৎ করে আমাদের পায়ের বা কারো পা পড়ে গেল, হঠাৎ করে তাকে ধৈর্য না ধরে তার সাথে আপনি দেখেন নাই পা কোথায় পড়তেছে, এটার কারণে কোনো সময় কন্ডাক্টরের সাথে যে একটু ভাড়া বেশি চাইলো এটার কারণে ঝগড়াঝাটি হয়ে যায়, কোনো এভাবে আমার জুতা কেউ পরে নিল সেটার কারণে ঝগড়াঝাটি হয়েছে, এমনকি এর কারণে মানুষ পর্যন্ত হত্যা হয়েছে, এরকম ঘটনা রয়েছে। এই ছোটখাটো বিষয় যেগুলি আমাদের কাছে রয়েছে যেগুলির কারণে ঝগড়াঝাটি হয়, এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং এগুলি থেকে বাঁচানোর জন্য আমিরা আহলে সুন্নাহ আমাদেরকে পদ্ধতিও দিয়েছেন, যে ভালোবাসা বৃদ্ধিকরণ একটা মজলিসও বানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মাদানী নামতের 55 নম্বর যে মাদানী নাম সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, যেমন অনেক ইসলামী ভাই এমন রয়েছে বিভিন্ন কারণে, যে বলেছিলাম সগলখুরির কারণে বা বিভিন্ন কারো থেকে মনকষ্ট বা পারিবারিক কারণে মাদানী মাহল থেকে পরিবেশ থেকে দূরে সরে গেছে, তাদেরকে কাছে আনা চায় কিনা। আমরা নতুন নতুনকে আনি কিন্তু পুরাতন চলে যাচ্ছে, তারা নামাজি ছিল, নারীওয়ালা ছিল, সুন্নতের পাবন ছিল, তাদের নেকির দাওয়াতের বদৌলতে অনেক লোক নামাজি হয়েছে, কিন্তু আমরা তাদের প্রতি লক্ষ্য রাখি না, এরকম চলে যাচ্ছে। এদেরকে আনা, এদেরকে তো এরা তো তৈরি রয়েছে, শুধুমাত্র তাদেরকে একটু ইনফিরাদি কোশিশ করে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তাদের ঘরে গিয়ে যে কোনো ভাবে হোক আমাদের মহব্বত দিয়ে যা করা যায় তা অন্য কিছু দিয়ে করা যায় না। একটা মুচকি হাসি দিয়ে হয়তো কোন পুরো একটা এলাকাকে পরিবর্তন করা যায়, আর একটা বকা দিয়ে পুরো এলাকাকে ধ্বংস করা যায়। আমার একটা বকা, একটু কর্কশ ভাষা সবকিছু ধ্বংস করে দিতে পারে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আমরা আমাদের একটা অভ্যাস করে নিই, যে কোনো অবস্থায় আমার ঘরের মধ্যে যদি আমার স্ত্রী যদি আমার সাথে কোনো খারাপ আচরণ করে বা রান্না বান্নার মধ্যে বা আমার চাকর যদি কোনো কিছু করে বা আমার বাবা কোনো কিছু বলে, এভাবে যে কোনো ধরনের আচরণ আমাদের সাথে যেগুলি আমাদের মন সায় দেন আমাদের রাগ সৃষ্টি করে, এই অবস্থায় আমরা একটা কথায় এটা আমরা অভ্যস্ত করেন কোনো অসুবিধা নেই। কি কোনো অসুবিধা, আপনার রান্না খারাপ হলো কোনো অসুবিধা নেই, একটু ভালো হতে পারো ভালোভাবে রান্না করিও। এভাবে আপনার চাকর কোনো কাজ উল্টা পাল্টা করলো কোনো অসুবিধা নেই, বাবা তুমি পরে এটা শুদ্ধভাবে করে এভাবে করিও, এভাবে প্রতিটা কাজে একটা শব্দ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে ভালোভাবে সুন্দরভাবে আমরা সুমিষ্ট ভাষা তাকে যদি বোঝাই ইনশাআল্লাহ আমাদের কাছে ঝগড়া জাতি শয়তানের যে হাতিয়ার যা সমাজকে ধ্বংস করে দেয়, যেটা আমাদের ইমানের কে ধ্বংস করে দেয়, এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। কি বলবো, কোনো অসুবিধা নেই, কোনো যে কোনো অবস্থায় কি বলবো, কোনো অসুবিধা নেই, কি বলবো, কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা, কিছু রুহানি এলাজও তো রয়েছে, এগুলি বাঁচার জন্য কিছু রুহানি এলাজ রয়েছে, এটা যদি আমরা আমল করি ইনশাআল্লাহ ঝগড়াঝাটিও দূর হবে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ বলেন, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ডান পা দরজায় প্রবেশ করা উচিত, অথবা পরিবারের সদস্যদের সালাম করে ঘরের ভেতরে প্রবেশ করুন। যদি ঘরে কেউ না থাকে তবে কি বলবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা বলুন। কিছু কিছু বুজুর্গদের দেখা গিয়েছে দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরা ইখলাস শরীফ পাঠ করতেন, কেননা এতে ঘরের মধ্যে একতাও থাকে, অর্থাৎ ঝগড়া বিবাদ হয় না, এবং রোজগারের মধ্যেও বরকত হয়। তাহলে কিভাবে ঢুকব? বিসমিল্লাহির রহমানির রহিম পরে শয়তান আর ঘরে ঢুকতে পারবে না। জগড়া লাগায় কে? শয়তান। শয়তানকে ঘরের মধ্যে আজকে থেকে ঢুকা নিষেধ। কিভাবে করব? যে কোনো কাজের বিসমিল্লাহ পরে শয়তানকে সব কাজের মধ্যে আমার সাথে তোমার কোনো বন্ধুত্ব নেই, এটাকে বন্ধুত্ব শয়তানের সাথে করবো না, এটার জন্য কি হাতিয়ার? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এটার দ্বারা কি ঘরের মধ্যে বরকত হবে? কেউ না থাকলে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম দিবে এবং সূরা ইখলাস পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জা। লড়াই ঝগড়া থেকে মুক্তি পেতে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতে থাকুন, আল্লাহ তাআলা দোয়া করতে থাকুন। কেননা দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। ঝগড়া ইত্যাদি থেকে বাঁচার ফজিলত যেগুলো রয়েছে এগুলো আমরা পড়ি, প্রত্যেকে পড়ব। জুলুমের পরিণতি, ইহতেরামে মুসলিম, রাগের চিকিৎসা, এগুলি আমির আল অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসালা, এগুলি আমরা পড়ি। এর সাথে আরো একটি আমল আমাদেরকে করতে হবে। অনেক ভাই রয়েছে যারা ঝগড়াকে পছন্দ করে, এই ধরনের লোক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা ঝগড়া থেকে মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমির আল সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে যে মাদানী ফুলগুলো দিয়েছেন এই অনুযায়ী এবং আমাদেরকে যে রিসালাগুলো উপহার দিয়ে যেগুলি পড়ার আমাদেরকে তৌফিক নসিব করুন। আজ আমরা যে বয়ান শুনেছি সেটার থেকে আমরা যে নসিহত পেয়েছি এগুলি এরকমই যে সেটার সাবেস্টেন্স হচ্ছে, সারমর্ম হচ্ছে যে ঝগড়া বিবাদ করানো এটা কার কাজ? এটা শয়তানের কাজ। ঝগড়া দেশ এবং জাতির জন্য খুবই ক্ষতিকর। ঝগড়া ঘর এবং গোটা পরিবারকে ধ্বংস করার কারণ। লড়াই ঝগড়া আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দেয়। লড়াই ঝগড়া পদভ্রষ্টতার কারণ। লড়াই ঝগড়া ফিতনার দরজা খুলে দেয়। লড়াই ঝগড়া দিন ও দুনিয়ার ধ্বংসের কারণ। লড়াই ঝগড়া নিয়ামত রাজি থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঝগড়া বিবাদ থেকে হেফাজত করুন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজ এই ঝগড়া বিবাদ থেকে শুনলাম। প্রতি সপ্তাহে এভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের সংশোধনমূলক বয়ান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক নসিব করুক। বয়ান শেষ করার পূর্বে আমরা যেহেতু কিছু শিখে দেব ইনশাআল্লাহ, আজ ইনশাআল্লাহ কিছু সুন্নত শিখে নিই। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ মূলত ইরশাদ এরকম রয়েছে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। মুসলমানদের আজকে আমরা সমঝোতা করানোর, ঝগড়া যাদের সমঝোতা করানোর যে মাদানী ফুল সেগুলো শুনব। মুসলমানদের মাঝে সমঝোতা করা আল্লাহ তাআলার সুন্নাত। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, মানুষের মাঝে সৃষ্টির মাঝে সমঝোতা করিয়ে দাও, কেননা আল্লাহ তাআলাও কিয়ামতের দিন মুসলমানদের মাঝে সমঝোতা করাবেন। কিয়ামতে মুসলমান সমঝোতা করিয়ে দিবেন। মুসলমানদের মাঝে প্রেম ভালোবাসা সৃষ্টি করা এবং সমঝোতা করা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউস ও খাজরাজ এই দুটি গোত্রের মাঝে সমঝোতা করে দিয়েছেন। মিথ্যা বলে দুজন পুরুষ বা পুরুষ ও নারীর মাঝে সমঝোতা করানো জায়েজ। মিথ্যা বলা কতবার গুনাহ, কিন্তু মানুষের মাঝে সমঝোতা করে দেওয়ার জন্য মিথ্যা বলা সেখানে জায়েজ রয়েছে। হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের মাঝে সমঝোতা করানো জায়েজ, কিন্তু ওই সমঝোতা জায়েজ নয় যা হারামকে হালাল করে দেয়, হালালকে হারাম করে দেয়, এমন ভাবে যেন না হয়। যখন অত্যাচারী অত্যাচার করতে চায় তার অত্যাচার থেকে বাঁচার জন্য মিথ্যা বলা জায়েজ। দুজন মুসলমানদের মাঝে মতানৈক্য রয়েছে, তাদের সমঝোতা করাতে চায়, তখন একজনকে এরূপ বললো যে সে তোমাকে অনেক ভালো মনে করে, তোমার প্রশংসা করে, অথচ করে না। ওকে গিয়ে বললো যে তোমাকে তোমাকে সালাম দিয়েছে, এটা মিথ্যা, এরকম মিথ্যা কথা বলা জায়েজ। স্বামী তার স্ত্রীকে খুশি করতে কোনো যা সংগঠিত হয়নি এমন কাজ বলা, এটাও কি জায়েজ রয়েছে। যে ব্যক্তি মানুষের মাঝে সমঝোতা করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি বাক্যের বিনিময়ে একটি গোলাম আজাদ করার সওয়াব দান করেন এবং তার পূর্বের সগীরা গুনাহ ক্ষমা করিয়ে দেন। সবচেয়ে উত্তম সৎকার হলো মতবিরোধ হওয়া মানুষের মাঝে সমঝোতা করিয়ে দেয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরাও এই মাদানী ফুলের উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো এই সমস্ত জিনিস সুন্নত গুলো আরো সুন্নত শিখতে 101 মাদানী ফুল, 163 মাদানী যেটা মাকতাবুল মদিনাতে রয়েছে এগুলি পড়বেন। আবার প্র্যাকটিক্যাল শিখতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? মাদানী কাফেলায় সফর করতে হবে। কারণ সফর করলে দুনিয়ার টেনশন থেকে মুক্তি, তিন দিন যখন আল্লাহর ঘরে মুসাফির হয়ে যাব সেখানে গিয়ে ইনশাআল্লাহ দিন মে দিন এগুলো আমাদের মনের মধ্যে বসে যাবে। প্র্যাকটিক্যাল আমরা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, সেটার কারণে আমরা ঘরে এসেও সুন্নতের অভ্যস্ত হয়ে যাব। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজওয়াজা প্রতি মাসে কমপক্ষে 3 দিন মাদানী কাফেলা সফর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ তালা আমাদেরকে ঝগড়া বিবাদ বরঞ্চ আল্লাহ তালা অসন্তুষ্ট হয় এমন কার্যকলাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুক। বাকি যে জীবনের যে নিঃশ্বাস গুলি রয়েছে এগুলো আল্লাহ তালা সন্তুষ্টিওয়ালা বরকতওয়ালা আফিয়তওয়ালা নেকিওয়ালা আমাদেরকে এরকম জিন্দগি আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই দাওয়াত ইসলামের সুন্নতে বরা ইজতেমায় এসে অনেক বরকত অর্জন করি। এর মধ্যে অন্যতম বরকত এটাও রয়েছে যে আমরা দাওয়াত ইসলামের সপ্তাহে ইজতেমায় দরুদ শরীফ দোয়া পাঠ করানো হয়। আমরা ওই দরুদ শরীফ পাঠগুলো দরুদ শরীফগুলো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে পড়ব, এর ফজিলতগুলো শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতি আর দিবাগত রাত এই দরুদ শরীফ নিয়মিত ভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজদার মদিনা হুজুর পণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমত পূর্ণ হাতে কবরে তাকে রাখছে। সবাই মিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم حضرت سيدنا أنس رضي الله تعالى عنه تكي بنيتا نبي كريم رؤوف رحيم رسول أمين صلى الله تعالى عليه وآله وسلم اشهد করেন যে ব্যক্তি এই দরসি পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর দাঁড়ানো থাকলে বসার পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরসি পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন এই দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লা। একদিন এক লোক আসলো হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকানে বসালে। এটা দেখে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্য হয়ে গেলেন যে এই সম্মানিত লোকটিকে যখন তিনি চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যখন সে আমার উপর দর্শী পাঠ করে তখন এইভাবে দর্শী পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। উম্মতের শাফাতকারী নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এভাবে দর্শী পাঠ করবে তার জন্য আমার শাফাত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মক্কি মদিনী আকা উবাই জাহানের দাদা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবকদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
এই স্বয়ং ভাইয়ের আসুন জিকির করার পূর্বে মদিনা মুনাওয়ারা ধ্যান করে আমরা দুরুদে পাক পাঠ করে নিই।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
আসুন আমরা আবার মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করে দুরূদ পাক পাঠ করি।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين جزا الله عنا محمدا ما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المخلصين واجعلنا من الصابرين واجعلنا من الشاكرين واجعلنا من الصالحين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا رب مصطفى يا رب الانبياء يا رب الصحابه يا رب الاولياء হে আমাদের মতো গুনাহগারদের উপর অহরহ রহমত বর্ষণকারী মালিক মৌলা, হে আমাদের গুনাহের ক্ষমাকারী মহান মালিক মৌলা, হে আল্লাহ কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও মালিক মৌলা। আমরা পায়ের নিচে সিগারেটের আগুন পড়লে আমরা সহ্য করতে পারি না, অতিরিক্ত গরম পড়লে মাথা ব্যথা উঠে যায় সহ্য করতে পারি না, সামান্য জ্বর হলে বরদাস্ত হয় না মালিক মৌলা। হে আল্লাহ, সাপ তো দূরের কথা, সাপের নাম শুনলে আমরা ভয়ে কেঁপে উঠি। হে আল্লাহ, এই রব্ব করি আমাদেরকে মাফ করে দাও, আমরা কবরে আল্লাহ একাকি থাকতে পারবো না। আল্লাহ, কবরে যাওয়ার সময় আল্লাহ নূরের বাতি নিয়ে যাওয়ার আমল করে, আল্লাহ সুন্নতের উপর আমল করে, আল্লাহ সুন্নতের আলো যেন আল্লাহ নিয়ে যেতে পারে তৌফিক নসিব করে দাও। রব্বে করিম দেখার হওয়ার জন্য বারবার মন চায়, আল্লাহ বারবার ইচ্ছা হয়, আয় আল্লাহ নিয়ত করি, আয় আল্লাহ মনকে সংকল্পবদ্ধ করে নি আর গুনাহ করব না, তুমি নারাজ হও আমার কাজ করব না, আল্লাহ পরক্ষণে হয়ে যায়, আল্লাহ নেককার বানিয়ে দাও, আয় আল্লাহ সুন্নতের পাবন্দ বানিয়ে দাও, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, আয় আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয়, শয়তান লাইন অভিশপ্ত আমাদেরকে গুনাহ করিয়ে ফেলে যে কোনো বাবায়, নফস আমাদেরকে গুনার প্রতি উদ্বুদ্ধ হামেশা করতে রয়েছে মালিক মৌলা, আয় আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই, আমাদেরকে নেক বানিয়ে দাও, নেককারদের ওসিলায় নেক বানিয়ে দাও, আশিকে আকবরের ওসিলায় আল্লাহ আমাদেরকে নেক বানিয়ে দাও, সুন্নতের পাবন্দ বানিয়ে দাও, আয় আল্লাহ এমন বানিয়ে দাও যার উপর তুমি সন্তুষ্ট রয়েছ, যার উপর তোমার নবী সন্তুষ্ট রয়েছে, এমন বান্দা বানিয়ে দাও, এমন উম্মত বানিয়ে দাও রব্বে করিম, আয় আল্লাহ অনেকে এসেছে অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও, অনেক এসেছে আল্লাহ কর্জদার কর্জ থেকে মুক্তি দিয়ে দাও, আয় আল্লাহ অনেকে সন্তানের ফরিয়াদ নিয়ে এসেছে আল্লাহ তাদেরকে নেক সন্তান দিয়ে দাও, অনেকের সন্তানের অবাধ্যতার কারণে বেজার হয়ে এসেছে আল্লাহ তাদের বাধ্য করে দাও, আয় আল্লাহ অনেকে বেকার হালাল রুজির ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ অনেকে অভাবী তাদের অভাব দূর করে দাও, আয় আল্লাহ জানি না কে কোন মকসদ নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে, আল্লাহ কারো কাছে নয় আল্লাহ তোমার কাছে উঠিয়েছে, আয় আল্লাহ আর কোথায় আল্লাহ শূন্যতে ভরা মাদানী পরিবেশ আছে, শূন্যতে ভরা ইস্তেমায় বিশ্বাস নিয়ে এসেছে, এখানে তো জিকির হয়, এখানে তো নেককাররা রয়েছে, এখানে তো আশিকের রাসূলরা রয়েছে, বিশ্বাস নিয়ে এসেছে আল্লাহ এখানে এসে শূন্যতে ভরা বয়ান শুনেছে, নিয়ত করেছে অনেক কিছু, আল্লাহ তাদের এই বিশ্বাসকে আল্লাহ বিশ্বাসের লাজ রাখো মালিক মৌলা, আয় আল্লাহ তারা যেন নেকির প্রতি আরো আগ্রহী হয়, আল্লাহ আমাদের মন যেন নেকির প্রতি লেগে যায়, আমাদের দোয়াগুলিকে কবুল করে নাও, আমাদের ফরিয়াদের উপর নজরে করম করে দাও, আয় আল্লাহ মুসলমানকে এক এবং নেক বানিয়ে দাও, আয় আল্লাহ যেখানে যেখানে মুসলমানরা কষ্ট পাচ্ছে আল্লাহ তাদের উপর রহম করো মালিক মৌলা, আয় আল্লাহ যে কারণে আজকে মুসলমান জুলুমের শিকার ওই কারণ গুলো দূর করে দাও, ঝগড়া জাতি থেকে বাঁচাও, হিংসা বিদ্বেষ থেকে বাঁচাও, চুগলখুরি থেকে বাঁচাও, আয় আল্লাহ মা বাবার নাফরমানি থেকে বাঁচাও, আলিম ওলামাদেরকে আল্লাহ ইজ্জত করা তৌফিক নসিব করে দাও, আল্লাহ ইমাম সাহেবদের আল্লাহ খিদমত করা তৌফিক নসিব করে দাও, আয় আল্লাহ যা ধন দিয়েছ তোমার রাস্তায় অকাতরে ব্যয় করা তৌফিক নসিব করে দাও, হায় মালিক মৌলা, হায় রব্বে করিম, আয় আল্লাহ যেখানে যেখানে মুসলমানদেরকে আল্লাহ দুশ্মনরা আল্লাহ কষ্ট দিচ্ছে আল্লাহ তাদের উপর আল্লাহ মদতগার সৃষ্টি করে দাও, মদত করো মদতগার সৃষ্টি করে দাও, আয় আল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী কাজকে দিন দিন তরক্কি দান করো, বারো মাদানী কাজকে আল্লাহ প্রতিটা মসজিদে মসজিদকে জারি করে দাও, আয় আল্লাহ আমাদের জবানের মধ্যে তাসরি দিয়ে দাও, আমাদের এমন মুস্কি হাসি দান করো যেন আমাদের মুস্কি হাসি থেকে মানুষ নেক নামাজি হয়ে যায়, আমাদের এমন মিষ্টি কথা তৌফিক দাও মালিক মোলা যাতে মানুষকে আল্লাহ আমরা সুন্নতের পাবত বানাতে পারি, আয় আল্লাহ আমাদেরকে ইনফরাদি কোশিশের জজবা নেকির দাওয়াতের জজবা দিয়ে দাও, মাদানী কাফেলা সফর করে করে আল্লাহ আছে এই লোকরা আল্লাহ বিভিন্ন জায়গায় বসে বসে গুনাহের আড্ডায় বসে তাদেরকে টেনে টেনে যেন আল্লাহ মসজিদ মুখী করতে পারে আল্লাহ তাদের আমাদেরকে তৌফিক দিয়ে দাও, রব্বে করিম আয় আল্লাহ, আয় আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামের আমলের মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ রহম করো আল্লাহ, আয় আল্লাহ বরকত দিয়ে দাও, আয় আল্লাহ সমস্ত সুন্নি সংগঠন সুন্নি আল্লাহ প্রতিষ্ঠান যেগুলি রয়েছে এগুলির এগুলিকে হেফাজত করো, দুশ্মনের আল্লাহ দুশ্মনী থেকে হেফাজত করো, আয় আল্লাহ বিশেষ করে আমির আল্লাহ সুন্নতের হায়াতের মধ্যে লাখো কোটি গুণ আল্লাহ বরকত নসিব করে দাও, আয় আল্লাহ, আয় আল্লাহ ওনার ছায়াকে আমাদের উপর দারাজ করে দাও, আল্লাহ বাংলাদেশের জমিনে এই মহান মুর্শিদ এই মহান আল্লাহ বলিয়ে কামেল যার রুহানি হয়েছে আল্লাহ 200টি দেশের মানুষ আশিকে রসুল হচ্ছে মালিক মৌলা, আমরা গরিব বাঙালির কদম ওনার কদমের ছায়া কি পাবো না মালিক মৌলা, আল্লাহ কোনোভাবে আল্লাহ আমাদের এই গরিব বাংলাদেশে আসার কোন ব্যবস্থা করে দিও মালিক মৌলা, আয় আল্লাহ সমস্ত মোবাল্লিকে দাওয়াত ইসলামের আল্লাহ এলমের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ সবকিছুর মধ্যে বরকত নসিব করে দাও, আয় আল্লাহ বাকি জিন্দগি যতটুকু রয়েছে আল্লাহ জানি না কার কত কখন মৃত্যুর ডাক চলে আসে, আল্লাহ বাকি জিন্দগিটুকু আল্লাহ তোমার সন্তুষ্টিওয়ালা যেন হয়ে যায়, আয় আল্লাহ তোমার রেজাওয়ালা যেন হয়ে যায়, নেকিওয়ালা আয় আল্লাহ সুন্নতে ভরা গুনামুক্ত জিন্দগি আমাদেরকে নসিব করে দাও, হে মালিক মোলা হাজির আসবাদ চুমু দিচ্ছে অনেকে, আয় আল্লাহ অনেকে আল্লাহ তোমার খানে কাবা কে আল্লাহ দেখে দেখে আল্লাহ চোখকে আল্লাহ শীতল করে নিয়েছে, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ সোনার সোনালি জালিয়র সবুজ গম্বুজ আর কতদিন ছবির মধ্যে দেখবো মালিক, আল্লাহ বাস্তবে দেখার ব্যবস্থা করে দাও। গরিব হতে পারি মালিক, বললো তুমি তো আল্লাহ গনি মালিক, আমাদেরকে যাওয়ার কোন ব্যবস্থা করে দাও। আল্লাহ সাহাবাই কারাম আলাইহিমের দোয়া দুঃখ কষ্ট সবকিছু ভুলে যেত তোমার নবীর চেহারায় মোবারককে দেখে। আল্লাহ আমরা তো 1400 বছর পরে এসেছি, স্বপ্নেও কি একবার দেখবো না মালিক? আমাদেরকে আল্লাহ স্বপ্নে একবার হলেও তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে দিও মালিক। আল্লাহ আমাদের সকল জায়েজ দোয়ার উপর রহমতের নজর দান করে দাও। কেহতে রেতে হে দোয়া কে ওয়াসতে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বেকসু মজবুর কি। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর প্রত্যেকটা জেলা জেলায় প্রত্যেকটা থানা জানা ফয়জান মদিনা দান করে দাও, দারুল মদিনা দান করে দাও, মাদ্রাসুল মদিনা দান করে দাও, জামিয়াতুল মদিনা দান করে দাও। আয় আল্লাহ জামাতে সৌভাগ আল্লাহ এগুলিকে আমাদের প্রত্যেকটা এলাকা এলাকায় দান করে দাও। আয় আল্লাহ মদানী চ্যানেলকে ঘরে ঘরে আল্লাহ যেন চালু হয়ে যায় সেটার ব্যবস্থা করে দাও। আয় মালিক মৌলা আয় রব্বে করিম, আয় আল্লাহ আমাদের যে সমস্ত আল্লাহ কোর্স গুলি রয়েছে মশওয়ারা রয়েছে সবগুলোকে আল্লাহ শানদার কামিয়াবি নসিব করে দাও। হে আল্লাহ আমরা যেন মিলে মিশে আল্লাহ মাদানির কাজকে এগিয়ে নিতে পারি, আমাদেরকে তৌফিক নসিব করে দাও। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، طلع البدر علينا من ثانية الوداع وجب الشكر علينا، ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. আমায় ছেড়ে কেনও না মদনী মদিনাওয়ালা, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনাওয়ালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, শমআ বজমে হিদায়ত পেলা খো সালাম, গৌসে আজম ইমাম তোকা বন্নো কা, গৌসে আজম ইমাম তোকা বন্নো কা, জলবায়ে শানে কুদরত পেলা খো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, শমআ বজমে হিদায়ত পেলা খো সালাম। কাশ মহশর মে জব উনকি আমদ হো আর ভেজে সব উনকি শৌকত পেলা খো সালাম, মুঝসে খিদমত কে কুদসি কাজে গারা, মুঝসে খিদমত কে কুদ
ہے ہر رضا مصطفیٰ جانے رحمت پہلا کھو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہلا کھو سلام مصطفیٰ جانِ رحمت پہلا کھو سلام شمعِ بزم ہدایت پہلا کھو سلام
سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
لا إله
إلا أنت
إلا أنت
أستغفرك وأتوب إليك
سبحانك اللهم
وبحمدك
لا إله
إلا أنت
أستغفرك
وأتوب إليك
سبحانك اللهم
وبحمدك
لا
إله
إلا
أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد
جلی کیر دوا تیر جاگا اشارہ امیتا کے دے گی تا دعائے مدینہ